আমার পথ আদর্শ কোরআন, শিফার নূর কোরআন কোরআন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ। فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله প্রিসলাইম বের এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ আরো একবার উপস্থিত হয়েছি মাদানী চ্যানেল বাংলার ধারাবাহিক অনুষ্ঠান যার নাম হচ্ছে কুরআনি সূরার ফজিলত। দর্শকবৃন্দ, যারা আমাদেরকে এই মুহূর্তে দেখছেন বা শুনছেন দেশ বা বিদেশে যেখান থেকে আমাদেরকে দেখছেন বা শুনছেন, আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। দর্শকবৃন্দ, এই অনুষ্ঠান কুরআনি সূরার ফজিলত, এই অনুষ্ঠানে আমরা চেষ্টা করি প্রতিটি পর্বে এক একটি সূরার ব্যাপারে কিছু ফজিলত, কিছু তথ্য জানার জন্য। আমরা একাধিক সূরাও আমরা এই অনুষ্ঠানে আলোচনা করে থাকি, যেমন এর পূর্বের পর্বে, বিগত পর্বে আমরা জেনেছি সূরা ইব্রাহিম এবং সূরা হিজর, এর সূরার ফজিলত সম্পর্কে আমরা জেনেছি, এর ব্যাপারে হাদিসে মোবারক এবং এই সূরার মধ্যে আলোচ্য বিষয়গুলো কী কী সে সম্পর্কে আমরা শুনেছি জেনেছি। আশা করি আমাদের খেয়াল আছে, মনে আছে। আল্লাহ তালা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। দর্শকবৃন্দ, আজকেও আমরা ইনশাআল্লাহ তালা কিছু সূরা নিয়ে উপস্থিত হয়েছি, দুইটি সূরা সম্পর্কে জানবো। কোন কোন সূরা সম্পর্কে জানবো তা আপনাদের জানানোর চেষ্টা করব শুরুতে। আসুন আমরা এই অনুষ্ঠানের শুরুর দিকে আমাদের প্রিয় নবী রহমাতুল্লিল আলমিন শফিল মুজনবিন রসুল করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের উপর দুরুদ পাক পাঠ করা ফজিলত সম্বলিত একটি হাদিসে মোবারকা শ্রবণ করে নিই। আল্লাহ তালা সর্বশেষ নবী রহমাতুল্লিল আলমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি আমার উপর জুমার দিন 200 বার দুরুদ পাক পাঠ করে, আল্লাহ তালা তার 200 বছরের গুনাহকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দর্শকবৃন্দ, কত চমৎকার একটি আমল, একটি ওয়াজিফা আমরা জানতে পারলাম, যে দুরুদে পাক পাঠ করা জুমার দিন। দিনগুলোর মধ্যে সর্দার হচ্ছে, অর্থাৎ উত্তম দিন হচ্ছে জুমার দিন, আর উত্তম দিনে উত্তম আমল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তালা আমাদেরকে জুমার দিন সহ অন্যান্য দিনেও আমাদের প্রিয় নবী, যেই নবীকে ভালোবাসি, দয়ার নবী, মায়ের নবী, রহমতের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের উপর অধিকারে দুরুদে পাক পাঠ করা তৌফিক দান করুক। দর্শকবৃন্দ, আমরা চলতে, ফিরতে, উঠতে, বসতে অধিকারে দুরুদে পাক পাঠ করার অভ্যাস গড়ে নিই। ইনশাআল্লাহ তাআলা এই দুরুদে পাকের বরকত দুনিয়াতে আমরা পাবো এবং আখিরাতেও এর ফজিলত আমাদের অর্জিত হবে ইনশাআল্লাহ তাআলা। আসুন আমরা অনুষ্ঠানের বরকতের জন্য একবার দুরুদে পাক পাঠ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আপনারা দেখছেন অনুষ্ঠান কুরআনি সূরার ফজিলত। এই অনুষ্ঠানের মধ্যে আমরা চেষ্টা করি এক একটি সূরা নিয়ে আলোচনা করার জন্য। যদি সময় হয় তাহলে দুইটি সূরা নিয়ে আমরা আলোচনা করি। আমাদের কুরআনে পাকে যেই 114টি সূরা রয়েছে, আমাদের উদ্দেশ্য, আমাদের নিয়ত, আমরা ইনশাআল্লাহ তাআলা প্রতিটি পর্বে কিছু কিছু সূরার তথ্য সম্পর্কে শুনে আমরা পুরো 114টি সূরার সম্পর্কে আমরা জানবো। এই সূরা কোথায় নাজিল হয়েছে, এই সূরার মধ্যে কয়টি রুকু, কয়টি আয়াত রয়েছে, পাশাপাশি এই সূরার নামকরণ যে করা হয়েছে, নামকরণ করার কারণ কি তাও আমরা জানবো। এই সূরা সম্পর্কে কিছু হাদিসে মোবারকা বা ফজিলত শ্রবণ করব। পাশাপাশি এই সূরার মধ্যে কি কি বিষয়ে আলোচনা হয়েছে সে সম্পর্কে আমরা জানবো। আমরা অনেকে দেখা যায় কুরআনে পাক পড়ি, রিডিং বা পড়ে যাই, তেলাবাত করি, কিন্তু এর মধ্যে আলোচ্য বিষয়গুলো কি কি অর্থ না জানার কারণে আমরা জানতে পারি না। সংক্ষিপ্ত আকারে আমরা চেষ্টা করি এই অনুষ্ঠানের মাধ্যমে আপনাদের নিকট তুলে ধরার জন্য যে এই সূরার মধ্যে কোন কোন বিষয়ে আলোচনা করা হয়েছে তা আমরা জেনে আমরা ইনশাআল্লাহ তাআলা কোরআনে পাকের তাফসীর, কোরআনে পাকের শানে নজুল, এই সকল বিষয় যখন আমরা অধ্যয়ন করব তখন আমরা এই কোরআনে পাকের সূরা সম্পর্কে আরও বেশি তথ্য জানতে পারব। দর্শকবৃন্দ, আমরা যেহেতু অনুষ্ঠান দেখছি, ভালো ভালো কিছু নিয়ত করে নিই। নিয়াতুল মুমিনি খায়রুম মিন আমালিহি, অর্থাৎ মুমিনের নিয়ত তার আমল অপেক্ষা উত্তম। আমরা আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি অর্জনের জন্য আমরা শুরু থেকে শেষ পর্যন্ত অংশগ্রহণ করব। যা কিছু বলা হবে তা আমরা নিজেরা মনোযোগ সহকারে শ্রবণ করব, মনে রাখব, অন্যের নিকট পৌঁছে দেব ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল। ভালো ভালো কথা আমরা
নিজে লিখে রাখবো যেন অন্যের নিকট পৌঁছে দিতে পারি। আর ইনশাআল্লাহ আজতাবাজাল আমরা মাদানী চ্যানেলের সাথেই থাকবো, নেক আমল করতে থাকবো ইনশাআল্লাহ আজতাবাজাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আজকের আলোচ্য যেই সূরা নিয়ে আমরা উপস্থিত হয়েছি, যে সূরা নিয়ে আলোচনা করব আমরা, তা হচ্ছে সূরা নাহল। সূরা নাহল এটি আমরা আলোচনা করব, এই সূরার বিষয়বস্তু নিয়ে আলোচনা করব, এই সূরার নামকরণের কারণও আমরা জানব, পাশাপাশি এই সূরার সম্পর্কে কিছু হাদিসে মোবারকও আমরা শ্রবণ করব। পাশাপাশি আরও একটি সূরা নিয়ে আমরা আলোচনা করব, যার নাম হচ্ছে সূরা বনি ইসরাইল। জি দর্শকবৃন্দ, সূরা বনি ইসরাইল সম্পর্কে আমরা শুনব, এই সূরার কোথায় নাজিল হয়েছে, পাশাপাশি এই সূরার মধ্যে কয়টি আয়াত রয়েছে, রুকু কয়টি রয়েছে, পাশাপাশি এই সূরার নামকরণ কীভাবে করা হলো, এই সূরার ফজিলত সম্পর্কে আমরা শ্রবণ করব, পাশাপাশি এই সূরার মধ্যে কী কী বিষয়ে আলোচনা করা হয়েছে তাও আমরা শ্রবণ করব এই অনুষ্ঠানের মধ্যে। শুরুতে আমরা যাব যেই সূরা সম্পর্কে শুনব তা হচ্ছে সূরা নাহল। সূরা নাহলের কিছু পরিচিতি আপনাদের নিকট তুলে ধরব, এরপর ইনশাআল্লাহ তাআলা এর বিষয়বস্তু নিয়ে আমরা আলোচনা করব। দর্শকবৃন্দ, সূরা নাহল যদি আমরা নাজিলের অবতীর্ণের স্থানের হিসেবে দেখি, তাহলে কিতাবের মধ্যে বর্ণিত হয়েছে, তাফসিরে খাজিনের মধ্যে রয়েছে যে সূরা নাহল মক্কায় মুকাররমায় অবতীর্ণ হয়েছে। আর এর মধ্যে এই আয়াতে মোবারকা রয়েছে, এইখান থেকে নিয়ে এই সূরার শেষ পর্যন্ত যে আয়াতে মোবারকা রয়েছে, এই আয়াতে মোবারকা মদিনায় তৈয়বাতে অবতীর্ণ হয়েছে। অর্থাৎ যে আয়াতে মোবারকার কথা উল্লেখ করা হলো, ওই আয়াতে মোবারকা থেকে মদিনায় মুনাওয়ারায় অবতীর্ণ হয়েছে, আর বাকি যে সূরা রয়েছে এটি মক্কায় মুকাররমায় অবতীর্ণ হয়েছে। দর্শকবৃন্দ, এ ব্যাপারে আরও বিভিন্ন বাণীও রয়েছে, এ ব্যাপারে আরও অন্যান্য বাণীও রয়েছে। কেউ কেউ বলেন যে এই সূরাটি সম্পূর্ণ সূরা মক্কায় অবতীর্ণ হয়েছে, আবার কেউ বলে এর মধ্যে কিছু আয়াত মদিনায় অবতীর্ণ হয়েছে এবং কিছু আয়াত মক্কায় অবতীর্ণ হয়েছে। দর্শকবৃন্দ, আমরা জানলাম যে এই সূরা কোথায় অবতীর্ণ হয়েছে, অর্থাৎ সূরা নাহল এটি কোথায় অবতীর্ণ হয়েছে। এখন আমরা জানব এই সূরার রুকু সংখ্যা কয়টি এবং আয়াত সংখ্যা কয়টি। দর্শকবৃন্দ, সূরা নাহল এর রুকু সংখ্যা হচ্ছে 16টি। এই সূরার মধ্যে 16টি রুকু রয়েছে এবং 128টি আয়াতে মুবারাকা রয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই 16টি রুকু এবং 128টি আয়াত সম্বলিত সূরা হচ্ছে সূরা নাহল। আর এই সূরা নাহল যে নামকরণ করা হয়েছে, নাহল কেন বলা হয়, খুবই চমৎকার এবং খুবই ইন্টারেস্টিং একটি বিষয় যে এই সূরার নামকরণের ব্যাপারে। নাহল এটি হচ্ছে আরবি শব্দ, যদি আমরা এর বাংলা দেখি তাহলে বলা হয় মৌমাছি, উর্দুতে বলা হয় শাহেদ কি মাখি। এই যে মৌমাছি, মৌমাছিকে কেন্দ্র করে এই সূরার নামকরণ করা হয়েছে নাহল। এই সূরার মধ্যে, অর্থাৎ সূরা নাহলের মধ্যে প্রায় 68 নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এই মৌমাছির আলোচনা করেছেন। তো এই আলোচনার সাথে সম্পর্ক রেখে এই সূরার নামকরণও করা হয়েছে সূরা নাহল। আমরা জানতে পারলাম যে মৌমাছির নামে সূরার নামকরণ করা হয়েছে। আল্লাহ আকবার, আল্লাহ তাআলা কোরআনে পাকে কোন কোন বিষয় আলোচনা করেছেন, এটা বলাটা হয়তো ভালো হবে না, এটা বলতে হবে আল্লাহ তাআলা কোরআনে পাকে কোন কোন বিষয়ের আলোচনা করেননি, ছোট থেকে বড় সব কিছুর আলোচনা করেছেন। নিকৃষ্ট প্রাণী, নিকৃষ্ট বিষয়েরও আলোচনা করা হয়েছে কোরআনে পাকে। আমরা জানি অনেক সময় উদাহরণ দেওয়া হয়েছে নিকৃষ্টের সাথে, তো আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনে পাকের ইলিম দ্বারা ধন্য করুক, আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনের ইলম দ্বারা আলোকিত হওয়ার তৌফিক দান করুক, আমরা কোরআনের ইলিম অর্জন করার চেষ্টা করি। আমরা জানলাম দর্শকবৃন্দ এর নামকরণের কারণ, আমরা এখন এই সূরা নাহল সম্পর্কে কিছু হাদিসে মুবারাকা, কিছু রেওয়ায়াত আমরা শ্রবণ করি। আসুন, হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে কোরআনে পাকের সূরা নাহলের মধ্যে একটি আয়াত রয়েছে যার মধ্যে সকল বিষয়ে, অর্থাৎ সকল কল্যাণ এবং মন্দের ব্যাপারে সংক্ষিপ্তভাবে একেবারে নির্যাস তুলে ধরা হয়েছে। আর ওই আয়াতে মুবারাকা কোনটি? ওই আয়াতে মুবারাকা হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহ ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল মুনকারি ওয়াল বাগয়ি ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। অর্থাৎ নিশ্চয়ই আল্লাহ তাআলা ন্যায়পরায়ণ এবং দয়াশীল, এবং যারা আত্মীয় স্বজন রয়েছে তাদেরকে প্রদান করার, দান করার নির্দেশ করেছেন, হুকুম দিয়েছেন, এবং নির্লজ্জতা এবং প্রত্যেক খারাপ বিষয় এবং জুলুম থেকে নিষেধ করেছেন, এবং তোমাদেরকে নসিহত করেছেন যেন তোমরা নসিহত গ্রহণ করো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দেখুন এখানে কত চমৎকারভাবে আমাদেরকে বোঝানো হয়েছে এই সূরার মধ্যে, এই আয়াতে মুবারাকাটি আমাদের জন্য বাস্তবিকই, যারা নসিহত গ্রহণ করে, যারা নসিহত গ্রহণ করে তাদের জন্য বাস্তবিকই নসিহত রয়েছে, কার কার সাথে ভালো ব্যবহার করতে হবে, কাকে সৎপথের আহ্বান করতে হবে, কাদেরকে নিষেধ করতে হবে, এ সকল বিষয়ে এখানে আলহামদুলিল্লাহ বর্ণনা করা হয়েছে। আল্লাহ তাআলা এই আয়াতের মাধ্যমে আমাদেরকে নসিহত করেছেন যেন আমরা নসিহত গ্রহণ করি। তো দর্শকবৃন্দ, এ একটি রেওয়ায়ত আমরা শুনলাম। আরেকটি রেওয়ায়ত রয়েছে দারাইমি শরীফের মধ্যে, বর্ণিত হয়েছে যে যখন হযরত হারিম বিন হাইয়ান রাদিয়াল্লাহু তাআলা তার যখন মৃত্যুর সময় নিকটবর্তী হলো, তখন লোকজন তাকে আরজ করলো আপনি আমাদেরকে কোনো নসিহত করুন। তখন তিনি রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমি তোমাদেরকে সূরা নাহলের এই আয়াতে মুবারাকা উদউ ইলা সাবিলি রব্বিকা বিল হিকমা, এখান থেকে নিয়ে এই সূরা শেষ পর্যন্ত ওসিয়ত করছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দেখুন কত চমৎকার এই সূরার মধ্যে কত চমৎকার চমৎকার আয়াত রয়েছে। উদউ ইলা সাবিলি রব্বিকা বিল হিকমা, অর্থাৎ আল্লাহর রাস্তায় আহ্বান করো হিকমতের সাথে। তো আমাদেরও এখান থেকে নসিহত নেওয়া উচিত। দর্শকবৃন্দ, আমরা জানলাম সূরার মধ্যে এই সূরা সম্পর্কে দুইটি রেওয়ায়েত আমরা জানলাম, আর দুইটি রেওয়ায়েতে আমাদের জন্য খুবই চমৎকার, গুরুত্বপূর্ণ আমাদের জীবনের জন্য। দর্শকবৃন্দ, তো এই সূরার বিষয়বস্তু কী তা সম্পর্কে আমরা শ্রবণ করব, পাশাপাশি আমরা নিয়ত করে নিই এই কোরআনকে আমরা শিখি, কোরআনকে জানি, কোরআনের যে ঘটনাবলী রয়েছে, কোরআনের যে কিস্সা কাহিনী রয়েছে, এ সকল বিষয় আমাদের জানা দরকার। দেখুন একটু চিন্তা করি, আমরা সাহিত্য পড়ি, আমরা গল্প পড়ি, আমরা ইতিহাস পড়ি, আমরা না জানি আরও কত কিছু পড়ি, অধ্যয়ন করি, সময়কে আমরা কাজে লাগাই কীভাবে, বিভিন্নভাবে বই পড়ি আমরা, কিন্তু যেই বইগুলো আমাদের দুনিয়াবি না কোনো উপকার না আখিরাতে উপকার, আমরা একটু নিজের জেহেনকে, নিজের মাইন্ডকে একটু চেঞ্জ করি, পরিবর্তন করি, নিজের মাইন্ডকে আমরা এই ইসলামের দিকে নিয়ে আসি। আমি অবসর আছি, কোরআনে পাক তেলাওয়াত করি, আমি অবসর আছি, আমি কোরআনের অর্থ পড়ি, আমি অবসর আছি, আমি কোরআনে পাকের অনুবাদের পাশাপাশি আমরা তাফসির পড়ি, ব্যাখ্যা পড়ি, আমাদের কাছে সময় আছে, তো কোরআনের চমৎকার চমৎকার ঘটনাগুলি আমরা অধ্যয়ন করার চেষ্টা করি ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল। দর্শকবৃন্দ, আমরা শুনব সূরা নাহলের মধ্যে যে সকল বিষয়বস্তু রয়েছে সে সম্পর্কে। এই সূরার মধ্যে খুবই চমৎকারভাবে আল্লাহ রাব্বুল আলামিনের শান, মর্যাদা, তার কুদরত, তার হিকমত, তার একত্ববাদ, এই সকল বিষয়ের দলিল দেওয়া হয়েছে। পাশাপাশি যদি আমরা একটু চিন্তা করি যে এই সূরা যদি আমরা কেউ যদি বেশি বেশি পাঠ করে, বুঝে বুঝে পাঠ করে, তাহলে তার অন্তরের মধ্যে আল্লাহ তাআলার ভালোবাসা আরও বৃদ্ধি পাবে, আল্লাহ তাআলার মহত্ত্ব, আল্লাহ তাআলার যেই আজমত রয়েছে এগুলো মানুষের অন্তরে বৃদ্ধি পাবে। এই সূরা যদি কেউ বেশি বেশি তেলাওয়াত করে, বুঝে বুঝে তেলাওয়াত করে, বাস্তবিক এই সূরা এমনভাবে দেওয়া হয়েছে, এই সূরার মধ্যে এমন বিষয় আলোচনা করা হয়েছে। যদি আমরা আরও দেখি এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের যে নিয়ামতগুলো রয়েছে, নিয়ামতগুলো অধিক হারে বর্ণনা করা হয়েছে। যদি আমরা এই নিয়ামতের ব্যাপারে বারবার চিন্তাভাবনা করি, তাহলে দেখা যাবে আমাদের অন্তর শুকরিয়া ইলাহি, আল্লাহ তাআলার প্রতি কৃতজ্ঞতা, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করার জজবা আমাদের অন্তরে সৃষ্টি হবে ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল, আল্লাহ তাআলা ভালোবাসা আমাদের অন্তরে সৃষ্টি হবে। দর্শকবৃন্দ, এই সূরার মধ্যে আরও যে সকল বিষয়াবলী লিপিবদ্ধ রয়েছে, আলোচনা করা হয়েছে, তা হচ্ছে যারা চতুষ্পদ প্রাণী বা জন্তু জানোয়ার তাদের থেকে যে উপকার অর্জন করা হয় এ ব্যাপারে বর্ণনা করা হয়েছে। পাশাপাশি এই সূরার মাধ্যমে, এই সূরার মধ্যে যারা দুনিয়ার মধ্যে নেক কাজ করে তাদের জন্য আখিরাতে কী কল্যাণ রয়েছে সে সম্পর্কে আলোচনা করা হয়েছে। পাশাপাশি ফেরেশতারা কাফিরদের জান কিভাবে কবজ করে এবং যারা মুত্তাকি মুসলমান আশিক রাসুল তাদের জান কিভাবে কবজ হয় এর আলোচনা এই সূরার মধ্যে রয়েছে। আমরা যদি এই সূরা সম্পর্কে জানি তাহলে আমরা এই সকল বিষয় জানতে পারবো, আমাদের উচিত এই সকল বিষয়গুলি জানা দর্শকবৃন্দ। পাশাপাশি নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম এবং সাহাবাই কিরাম আলাইহিম রিদওয়ানকে কষ্ট প্রদান করার ব্যাপারে মক্কা মুকাররমার যে কাফের যারা ছিল তাদের যেই শাস্তি দেওয়া হবে শাস্তির ব্যাপারে আলোচনা করা হয়েছে। এছাড়াও এই সূরার মধ্যে সন্তান অর্থাৎ মেয়ে সন্তান যারা রয়েছে তাদের জন্মের পর কাফিররা কীভাবে কী করত সে সম্পর্কে আলোচনা করা হয়েছে। এছাড়া হাশরের ময়দানে কাফিরদের যেই খারাপ অবস্থার হবে তার আলোচনা এই সূরার মধ্যে রয়েছে। পাশাপাশি এই সূরার মধ্যে এই বিষয়টি তুলে ধরা হয়েছে যখন আমরা কাউকে কোনো কিছু ওয়াদা করব, প্রতিশ্রুতি করব, তা যেন আমরা রক্ষা করি এবং ওয়াদা করে ওয়াদার যেন আমরা বরখেলাফ না করি, ওয়াদা যেন আমরা ভেঙে না ফেলি, এ সম্পর্কে আলোচনা করা হয়েছে। পাশাপাশি কোরআনে পাকের মধ্যে কোরআনে পাকের ব্যাপারে কাফিরদের একটা সন্দেহ ছিল, তারা যে সন্দেহ করত কোরআনে পাকের ব্যাপারে এই সূরার মধ্যে সে ব্যাপারে খণ্ডন করা হয়েছে। পাশাপাশি জবরদস্তি অবস্থায় কেউ যদি কুফরি কালেমা বলতে বলে তাহলে তার হুকুম কি বিধান কি সে সম্পর্কে এই সূরার মধ্যে আলোচনা করা হয়েছে। পাশাপাশি এই সূরার মধ্যে এই বিষয়ে আলোচনা রয়েছে। দর্শকবৃন্দ, আমাদের সমাজের মধ্যে অনেক লোক আছে যারা কোনো একটু বিষয় পেল বাস এই জিনিসটা নিজের জন্য হালাল করে নেয়, এই জিনিসটা নিজের জন্য হারাম নিজে থেকে করে নেয় যে না আমি এটা করবো না, এটা আমার জন্য হারাম করে নিলাম, অনেকে বলে থাকে। তো এরকম যারা বলে তাদের ব্যাপারে এই সূরার মধ্যে নিষেধাজ্ঞা এসেছে, তাদেরকে নিষেধ করা হয়েছে এই সূরার মধ্যে। পাশাপাশি হযরত ইব্রাহিম আলাইহিস সালামের শান মর্যাদা এই সূরার মধ্যে বর্ণনা করা হয়েছে। নেকি দাবাত দেওয়ার যে উসুলগুলো রয়েছে নিয়ম নীতি সে সম্পর্কে এই সূরার মধ্যে আলোচনা করা হয়েছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দর্শকবৃন্দ, এই সংক্ষিপ্ত সময়ে আমরা এই সূরার অর্থাৎ সূরা নাহাল এর বিষয়বস্তু সম্পর্কে এর কিছু পরিচিতি আমরা তুলে ধরার চেষ্টা করেছি। আশা করি অনেক কিছু আমরা শিখতে পেরেছি, আমাদের অন্তরে আগ্রহ সৃষ্টি হয়েছে এই সূরা নাহলের মধ্যে কী কী ঘটনা রয়েছে এই ঘটনাগুলো আমরা জানার চেষ্টা করব। মাকতাবুল মদিনা কর্তৃক প্রকাশিত একটি কিতাব রয়েছে কোরআনের অনন্য ও আশ্চর্যজনক ঘটনাবলী, এই নামে একটি কিতাব রয়েছে, এই কিতাবটি আমরা অধ্যয়ন করি ইনশাআল্লাহ তাআলা কোরআনে পাকের অনেকগুলো ঘটনা আমরা জানতে পারবো ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আমরা এতক্ষণ সূরা নাহল সম্পর্কে শ্রবণ করলাম, সূরা নাহলের পরিচিতি এর আলোচ্য বিষয় সম্পর্কে শুনেছি, আমরা এখন ইনশাআল্লাহ তাআলা সূরা বনি ইসরায়েলের ব্যাপারে শ্রবণ করব, বনি ইসরায়েলের পরিচিতি আপনাদের সামনে তুলে ধরবো। পাশাপাশি এই সূরার নামকরণের কারণ এবং এর আলোচ্য বিষয় কী আসলে আমরা জেনে নিই। প্রথমে আমরা জানব এই সূরাটি কোথায় অবতীর্ণ হয়েছে। হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, যা তাফসীরে খাজিনের মধ্যে রয়েছে, যে হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে এই সূরার ওয়া ইন কাদু লায়াফিনুনাকা এখান থেকে নিয়ে শুরু করে নাসির এই পর্যন্ত মোট এই আট আয়াত ব্যতীত সম্পূর্ণ সূরা মক্কায় মুকাররমায় অবতীর্ণ হয়েছে। আর এই আটটি আয়াতে মোবারকা মক্কা ব্যতীত অন্য স্থানে অবতীর্ণ হয়েছে, অর্থাৎ মদিনায় অবতীর্ণ হয়েছে। আল্লামা বাইদাবী রহমাতুল্লাহ তাআলা আলাইহি তিনিও এটি ইয়াকিনের সাথে তিনি লিখেছেন যে এই পুরো সূরাটাই মক্কায় মুকাররমায় অবতীর্ণ হয়েছে। এই দুইটি মত পাওয়া যায় এই সূরার নাজিলের ব্যাপারে। আমরা শ্রবণ করলাম হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু যেটা বলেছেন আট আয়াত ব্যতীত বাকি সূরা মক্কা মুকাররমা, আর আল্লামা বাইদাবী রহমাতুল্লাহ তাআলা আলাইহি তিনিও লিখেছেন এটা ইয়াকিনের সাথে লিখেছেন যে পুরো সম্পূর্ণ সূরাটাই আপনার মক্কা মুকাররমা অবতীর্ণ হয়েছে। এই সূরার মধ্যে কয়টি রুকু এবং কয়টি আয়াত রয়েছে আসুন আমরা জেনে নিই। এই সূরার মধ্যে সর্বমোট ১২টি রুকু রয়েছে এবং ১১১টি আয়াত রয়েছে। এই সূরা বনি ইসরায়েলের কয়েকটি নাম রয়েছে, এই নামগুলো আমরা শুনব। এর মধ্যে একটি নাম হচ্ছে সুরা ইসর, আরেকটি নাম হচ্ছে সুরায় সুবহান, আরেকটি হচ্ছে সুরা বনি ইসরাইল। সুরা ইসর এর নামকরণ কেন করা হয়েছে? ইসর এর অর্থ হচ্ছে রাতে গমন করা। আর এই সুরার যে প্রথম আয়াত রয়েছে, এই প্রথম আয়াতের মধ্যেই এই শব্দটি রয়েছে। তো যেহেতু নবী পাক সাহেবুল আওলাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের এক সংক্ষিপ্ত অংশে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা মুকাররমা থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত গমন করেছেন, আর এর সাথেই সম্পর্ক রেখে যেহেতু রাতে গমন করা, তো যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজ রাতে গিয়েছিলেন, তো এই জন্যই এই সুরার নামকরণ করা হয়েছে সুরা ইসর, অর্থাৎ রাতে গমন করা। আরেকটি হচ্ছে সুরা সুবহান। সুবহান এর অর্থ হচ্ছে পাক পবিত্র হওয়া। আর এই সুরার সর্বপ্রথম যে শব্দ তা হচ্ছে সুবহান, সুবহান আল্লাযী। তো সুবহান যেহেতু প্রথম শব্দ, এই প্রথম শব্দের সাথে সম্পর্ক রেখে এই সুরার নামকরণ করা হয়েছে সুরায় সুবহান। আরেকটি হচ্ছে সুরা বনি ইসরাইল। ইসরাইল এর অর্থ আল্লাহ তাআলার বান্দা, অর্থাৎ বনি ইসরাইলের অর্থ হচ্ছে আল্লাহ তাআলার বান্দা। আর হযরত ইয়াকুব আলাইহিস সালাম এর লকাবও ছিল বনি ইসরাইল আলাইহিস সালামের, অর্থাৎ ইয়াকুব আলাইহিস সালামের সন্তান সন্ততিদেরকে বনি ইসরাইল বলা হতো। আর এই সুরার মধ্যে বনি ইসরাইলের অধঃপতন বা তাদের যেই ইজ্জত এবং তাদের যেই জিল্লতগুলো রয়েছে এই সকল বিষয় আলোচনা করা হয়েছে, আর অন্যান্য বিষয় আলোচনা করা হয়েছে। এই কারণে এর সাথে সম্পর্ক রেখে এই সুরার নাম করা হয়েছে সুরা বনি ইসরাইল। তো আমরা জানলাম এই সুরার নামকরণের কারণ কী। দর্শকবৃন্দ, এই সুরা সম্পর্কে, এই সুরার ফজিলত সম্পর্কে আসুন একটি আমরা রেওয়ায়ত শ্রবণ করি। হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে সুরা বনি ইসরাইল, সুরা কাহাব এবং সুরা মরিয়াম এটি হচ্ছে ফাসাহাত বালাগাত অথবা ভাষার যে প্রাঞ্জলতা রয়েছে, এই প্রাঞ্জল ভাষার একেবারে খুবই সুন্দরভাবে এই সুরার মধ্যে কী করা হয়েছে, উল্লেখ করা হয়েছে। এবং অনেক দিন পর্যন্ত এক হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করেন যে অনেক দিন যাবৎ এই সুরাটি আমার জবানি অর্থাৎ মুখস্থ ছিল। তো চিন্তা করুন, সাহাবিয়ে রাসুল হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তিনি এই সুরা মুখস্থ করেছেন, অনেকদিন মুখস্থ ছিল তার কাছে। আমাদের উচিত এই সুরাকে মুখস্থ রাখা, আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। দর্শকবৃন্দ, এই সুরার মধ্যে অনেকগুলো বিষয় আলোচনা করা হয়েছে, এর মধ্যে কিছু বিষয় কতিপয় বিষয় আপনাদের নিকট উল্লেখ করব যে এই সুরার মধ্যে কোন কোন বিষয় আলোচনা করা হয়েছে, আর এগুলো আমরা শুনব। আমরা যেন এই শ্রবণের মধ্যে না রেখে আমরা এগুলো সম্পর্কে জানার চেষ্টা করি বিস্তারিত। আমাদের এই অনুষ্ঠানে যেহেতু আমরা বিস্তারিত বর্ণনা করতে পারি না, অনেক সময়ের ব্যাপার, তো আমরা সংক্ষিপ্তভাবে কী কী আলোচনা করা হয়েছে সে সকল বিষয় আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করি। আমরা ইনশাআল্লাহ তাআলা কুরআনে পাকে তাফসির পড়ি, তাফসিরে সিরাতুল জিনান রয়েছে, কানজুল ইমান রয়েছে, আমরা যখন অধ্যয়ন করব তখন আমরা আরও বিষয় ডিটেলসে জানতে পারবো ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। এই সুরার যে মূল আলোচ্য বিষয় রয়েছে তা হচ্ছে আকায়েদ সম্পর্কে, আকায়েদ আল্লাহ তাআলা একত্ববাদ রিসালাত সম্পর্কে, মৃত্যুর পর পুনর্জীবিত হওয়ার ব্যাপারে এই সুরার মধ্যে আলোচনা করা হয়েছে। পাশাপাশি কিয়ামতের দিনের যে আমরা আমল করে থাকি, দুনিয়াতে আমল করি, কিয়ামতের দিন এই আমলের প্রতিদান এবং শাস্তি সম্পর্কে আলোচনা করা হয়েছে। এর পাশাপাশি মুশরিকদের ব্যাপারে তাদের যেই অনেক সন্দেহ, যে বিষয়গুলো নিয়ে সন্দেহ ছিল সে সকল বিষয়ের খণ্ডন করা হয়েছে এই সুরার মধ্যে। পাশাপাশি এই সুরার মধ্যে আরও যে বিষয়গুলো আলোচনা করা হয়েছে তা হচ্ছে এই সুরার প্রথম আয়াতে সৈয়দুল মুরসালিন, খাতামুল মুরসালিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের মহান যে মুজিজা, খুবই চমৎকার একটি মুজিজা, মিরাজের ঘটনা বর্ণনা করা হয়েছে। তা যে দ্বারা রিসালাত সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি সংক্ষিপ্ত সময়ে রাত্রের কিছু মুহূর্তে তিনি মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস, বাইতুল মুকাদ্দাস থেকে এরপরে আল্লাহ তাআলার সাথে দেখা করা, আল্লাহ তাআলাকে নিজের চোখ দ্বারা দেখা, এই ঘটনা এই সুরার মধ্যে বর্ণনা করা হয়েছে। পাশাপাশি সুরা বনি ইসরায়েলের মধ্যে বনি ইসরায়েল যে জাতি ছিল তাদের বিস্তারিত আলোচনা করা হয়েছে। পাশাপাশি এই সূরার মধ্যে আমরা যে নেক আমলগুলো করি, নেক আমলগুলোর প্রতিদান ডান হাতে দেওয়ার ব্যাপারে, পাশাপাশি আমরা যে আমলগুলো করি এই আমলগুলো এবং সঠিক রাস্তায় পরিচালিত হওয়ার ব্যাপারে আমাদেরকে কল্যাণের ব্যাপারে এই সূরার মধ্যে আলোচনা করা হয়েছে। এই সূরার মধ্যে আরও একটি চমৎকার বিষয় আলোচনা করা হয়েছে, তা হচ্ছে আমরা যে আল্লাহ তাআলার কাছে দোয়া করি বা আমরা যে আমল করি এই আমলগুলো যে আল্লাহ তাআলার দরবারে কবুল হবে, তো কোন কোন বিষয়ে আমরা যদি একত্রিত থাকি তখন বুঝতে পারবো যে এই সূরা আল্লাহ তাআলার দরবারে কবুল হয়েছে। সে সম্পর্কে আলোচনা করা হয়েছে যে তিনটি বিষয় আমল কবুলিয়াতের ব্যাপারে পূর্ব শর্ত। একটি হচ্ছে নেক নিয়ত থাকা, আমরা যে আমল করি না কেন এই আমলের পূর্বে আমাদের নেক নিয়ত থাকতে হবে, পাশাপাশি আমল যথার্থভাবে করতে হবে, অর্থাৎ এটার যে পরিপূর্ণ হক রয়েছে এই হক আদায় করতে হবে, পাশাপাশি তিন নম্বর হচ্ছে ইমান। এই তিনটি বিষয় যখন একসাথে থাকবে, নেক নিয়ত, পাশাপাশি যথার্থভাবে আমল করা এবং নাম্বার তিন ইমান, এই তিনটি বিষয় যখন একত্রে থাকবে তখন আমরা ধরে নিব যে এই আমলটি হয়তো আমার কবুল হবে, আর অন্যথায় আমরা এই আশা রাখতে পারি না যে এই আমল কবুল হবে। পাশাপাশি হযরত আদম আলাইহিস সালাম এবং ফেরেশতাদের তাকে সেজদা করার ঘটনা এই সূরার মধ্যে বর্ণনা করা হয়েছে। কুরআনে পাক এটা যে অতুলনীয় একটি কিতাব, এই সম্পর্কেও এই সূরার মধ্যে বর্ণনা করা হয়েছে। দর্শকবৃন্দ, আমরা কত চমৎকার বিষয়বস্তু জানতে পারলাম যে সূরা বনি ইসরায়েলের মধ্যে কী কী বিষয়বস্তু আলোচনা করা হয়েছে। বাস্তবিকই আমরা যদি কোরআনে পাককে একটু অধ্যয়ন করি, কোরআনে পাক নিয়ে যদি একটু গবেষণা করি, তাহলে দেখব আমাদের দৈনন্দিন চলার জন্য, আমাদের দৈনন্দিন জীবনযাপন করার জন্য যে বিষয়গুলো আমাদের প্রয়োজন তা আমরা কোরআনে পাক থেকে পেয়ে যাই। এজন্য কোরআনে পাক পড়া দরকার, কোরআনে পাকের তেলাওয়াত করা দরকার, কোরআনে পাকের অর্থ বোঝা দরকার, কোরআনে পাকের তাফসীর আমাদের জানা দরকার, কোরআনে পাকে যে ঘটনাগুলি রয়েছে এই ঘটনাও আমরা শেখার চেষ্টা করি। ইনশাআল্লাহ তাআলা অনেক কিছু জানতে পারবো, অনেক কিছু বুঝতে পারবো। দর্শকবৃন্দ, সময় স্বল্পতা বিদায় নিতে হবে। দর্শকবৃন্দ, ইনশাআল্লাহ তাআলা আগামী পর্বে আবারও উপস্থিত হব, অন্য আরেকটি সূরা নিয়ে আলোচনা করব। আগামী পর্বে ইনশাআল্লাহ তাআলা সূরা কাহাফ নিয়ে আমরা আলোচনা শ্রবণ করব। ততক্ষণ পর্যন্ত মাদানী চ্যানেলের সঙ্গে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।